الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك
গত কয়েক খুতবায় আজিজ বৈশিষ্ট্য সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা যে বিভিন্ন উল্লেখ করেছেন তা আপনাদেরকে শুনিয়েছি। আজিজ বা পরাক্রমশালী এবং প্রবল খোদা তাআলার যে বৈশিষ্ট্য আছে তার প্রেক্ষাপট আমি বলেছিলাম যে কোরআনে যেখানে আজিজ বৈশিষ্ট্যের কথা উল্লেখ আছে সেই আয়াতগুলো প্রায় অর্ধেক সংখ্যক আয়াতে যতগুলো আয়াতে আজিজ এবং হাকিমের উল্লেখ আছে তার প্রায় 50 ভাগে আজিজ এবং হাকিম একত্রে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আজকে এখন হাকিম বৈশিষ্ট্য সম্পর্কে আমি আলোচনা করব, যদিও আজিজ বৈশিষ্ট্য নিয়ে যেখানে আলোচনা হয়েছে সেখানে হাকিম বৈশিষ্ট্যেরও কিছু না কিছু আলোচনা হয়েছে, কিন্তু হাকিম শব্দের আভিধানিক অর্থ আর সেই সকল অর্থের আল্লাহ তাআলার পবিত্র সত্তার বরাতে কি অর্থ, অর্থাৎ আল্লাহ সম্পর্কে যখন হাকিম শব্দ ব্যবহার হয় যখন খোদার গুণ বা বৈশিষ্ট্য বর্ণনা হয় তখন হাকিমের আসল অর্থ কি তা সঠিকভাবে পূর্বে বর্ণনা করা সম্ভব হয়নি। আজকে আমি বিভিন্ন অভিধান এবং তাফসীর থেকে বর্ণনা করব। লিসানুল আরবে লেখা আছে হাকিম হিকমতের অধিকারী বা প্রজ্ঞাবান কে বলা হয়। তারপর আল হাকিমু দুল হিকমা, আরবি শব্দ আল হিকমত বা প্রজ্ঞার অধিকারী সত্তাকে হাকিম বলা হয়। হিকমতের অর্থ হল উৎকৃষ্টতম বস্তু সম্পর্কে উৎকৃষ্টতম জ্ঞানের মাধ্যমে অবহিত হওয়া, আর যে ব্যক্তি বিভিন্ন বিষয়ের রহস্য এবং ভেদকে সামনে রেখে উত্তমভাবে কোন কাজ করে উত্তম সবচেয়ে উত্তম বস্তু যেমন জন্মের দিক থেকে বা বিশেষত্বের দিক থেকে গঠনের দিক থেকে বা পদমর্যাদার দিক থেকে স্ট্যাটাসের দিক থেকে বা জ্ঞানের দিক থেকে উৎকৃষ্টতম যেই বস্তু আছে উত্তম বস্তু সেগুলোর পুরোপুরি সম্পূর্ণ জ্ঞান অর্জন এবং সেগুলোকে আয়ত্ত করা পরিবেষ্টন করা সকল অর্থে এটিকে হেকমত বলা হয় বা প্রজ্ঞা বলা হয়। গভীরতম জ্ঞান অর্জন করা এই সমস্ত বস্তুর এটিও হেকমত। আল হাকিম আলেম এবং প্রজ্ঞাবান সত্তাকেও হাকিম বলা হয়। তারপর হাদিসে কোরআনের বৈশিষ্ট্য এভাবে বর্ণিত হয়েছে যে ওয়াহুয়া যিকরুল হাকিম, অর্থাৎ এই কোরআন তোমাদের জন্য হাকেম সুবিচারক, তোমাদের জন্য হাকেম। এটি এমন একটি বই যাতে কোনো প্রকারের বিরোধ নেই, কন্ট্রাডিকশন নেই, এর শিক্ষা সুস্পষ্ট, কোনো প্রকারের ব্যর্থবোধক এতে এমন কিছু নেই যা স্পষ্ট, ক্ষতিকর কোনো দিক নেই। কিন্তু এটিকে বোঝার জন্য হৃদয়ে পরিষ্কার হওয়া হলো শর্ত। এই সুস্পষ্ট কিতাব, ব্যর্থহীন কিতাব যা হাকিম বা প্রজ্ঞাবান খোদার পক্ষ থেকে নাজেল হয়েছে, এটিকে বোঝার জন্য নিজ সামর্থ্য যোগ্যতা অনুসারে হাকিম হওয়া আবশ্যক, তাহলেই এটি মহকম বা ব্যর্থহীন তা বোঝা যাবে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এক জায়গায় লিখেছেন যে কোরআনকে বোঝার জন্য বাহ্যিক জ্ঞান এবং কোরআনের জ্ঞান অর্জনের মধ্যে একটা বিশাল পার্থক্য আছে। জাগতিক এবং প্রথাগত জ্ঞান অর্জনের জন্য তাকওয়ার কোনো শর্ত নেই। আরবি ব্যাকরণের জ্ঞান, পদার্থবিদ্যার জ্ঞান, দর্শন এবং জ্যোতির্বিদ্যা ইত্যাদি পড়ার জন্য নামাজ রোজা পড়া আবশ্যক নয় বা আল্লাহর আদেশ নিষেধকে সবসময় সামনে রাখা আবশ্যক নয়। নিজের প্রতিটি কাজকর্মকে আল্লাহর নির্দেশের অধীনস্থ রাখাও আবশ্যক নয়। বরং প্রায় সময় দেখা গেছে যে জাগতিক জ্ঞানের যারা দক্ষ বিশেষজ্ঞ এবং সন্ধানী, তারা নাস্তিক হয়েও সকল প্রকারের পাপাচারে অনাচারে কোথাও তারা লিপ্ত থাকে। আজকে পৃথিবীর সামনে অনেক বড় প্রমাণ হলো ইউরোপ এবং আমেরিকা, যদিও জাগতিক জ্ঞানের ক্ষেত্রে অনেক উন্নতি করছে, পার্থিব জ্ঞানে অনেক উন্নতি করছে, প্রত্যক্ষ নতুন নতুন আবিষ্কার আদি সামনে আসছে আবিষ্কার করছে, কিন্তু তাদের আধ্যাত্মিক এবং নৈতিক অবস্থা লজ্জাস্কর। লন্ডনের পার্ক এবং প্যারিসের হোটেলের অবস্থা যা ছেপেছে বা ছাপে তা তো আমরা আমাদের জন্য ভাষায় উল্লেখ করা অসম্ভব, কিন্তু স্বর্গীয় জ্ঞান বা কোরআনের রহস্যাবলীর জ্ঞানের জন্য তাকওয়া হলো প্রথম শর্ত। এতে পুরো তবা নসুর প্রয়োজন, খাঁটি তবার প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত মানুষ পুরো বিনয়ের সাথে আল্লাহ তাআলার নির্দেশাবলীকে শিরোধার্য না করবে এবং তার প্রতাপে ত্রস্ত না হবে, বিনয়ের সাথে না ঝুঁকবে, কোরআনের জ্ঞানের দরজা খুলতে পারে না। আর আত্মার বিশেষত্ব এবং আত্মার যে শক্তি আছে সেটি কোরআন থেকে সে পেতে পারে না, যা লাভ হলে হৃদয় শক্তিশালী হয়। কোরআন আল্লাহ তাআলার গ্রন্থ আর এর জ্ঞান খোদা তাআলার হাতে। সুতরাং তার জন্য তাকওয়া হলো সোপান, একটি সিঁড়ি, পরে যাওয়ার একটি মাধ্যম হলো তাকওয়া। কোরআনকে বোঝার জন্য তাকওয়া একান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মুসা ইসলাম বলছেন যে বেঈমান দুষ্কৃতিপরায়ণ নোংরা প্রকৃতির মানুষ জাগতিক কামনা বাসনার পূজারি, এগুলো থেকে কিভাবে লাভবান হতে পারে। সুতরাং মুসলমান হয়ে সে আরবি ব্যাকরণ মানি এবং অন্যান্য জ্ঞানের যত বড় আলেমই হোক না কেন, পৃথিবীর দৃষ্টিতে সবচেয়ে বড় আলেম বা শেখুল কুল হলেও যদি নিজের নফসকে পবিত্র না করে তাহলে সে কোরআনের জ্ঞান থেকে তাকে অংশ দেওয়া হয় না, কোরআনের জ্ঞান থেকে সে অংশ পায় না। তিনি মুসা ইসলাম বলছেন যে আমি দেখছি যে এখন পৃথিবীর দৃষ্টি জাগতিক জ্ঞানের দিকে নিবদ্ধ, পাশ্চাত্যের তথাকথিত জ্যোতি সারা পৃথিবীকে তাদের নতুন আবিষ্কার আদি এবং শিল্পের মাধ্যমে আশ্চর্য করে রেখেছে। মুসলমানও নিজেদের সফলতা এবং উন্নতির পথ এটিকেই মনে করে, অর্থাৎ তারা পাশ্চাত্যের মানুষকে নিজেদের ইমাম বা নেতা মনে করা আর ইউরোপের অন্ধ অনুকরণকে নিয়ে তারা গর্ব করে। এটি হলো নতুন মুসলমানদের অবস্থা, যারা পুরনো ফ্যাশনের মুসলমান নিজেদেরকে ধর্মের হেফাজতকারী মনে করে। তাদের সারা জীবনের জ্ঞানের সারাংশ হলো তারা ব্যাকরণের বিতর্কে লিপ্ত, দলিন শব্দ নিয়ে লড়াই ঝগড়ায় এরাত, কোরআনের উচ্চারণ নিয়ে তারা লড়ছে যে দলিন কিভাবে উচ্চারণ করতে হবে। কোরআনের দিকে কোনো দৃষ্টি নেই, দৃষ্টি থাকতেও পারে না, কেননা তারা নফসকে নিজের প্রবৃত্তিকে পবিত্র করার দিকে দৃষ্টি দেয় না, আত্মাকে পবিত্র করার দিকে দৃষ্টি দেয় না। তো যারা আধুনিক জ্ঞানের সন্ধানে তারাও তাকওয়া শূন্য, আর যারা নিজেদের আলেম বা জ্ঞানী মনে করে তাদের ভিতরও তাকওয়া নেই। যতদিন খোদা ভীতি বা তাকওয়া না থাকবে কোরআনের জ্ঞান অর্জন সম্ভব নয়। অর্থ আরো ব্যাখ্যা করব। ইমাম রাগেবের মুফরাদাতে লেখা আছে যে হিকমতের অর্থ হল জ্ঞান এবং বুদ্ধির মাধ্যমে সত্য কথাকে বোঝা, অনুধাবন করা। আল্লাহ তাআলা হিকমতের বা প্রকার অধিকারী যখন বলা হয় তার অর্থ হল বস্তুর স্বরূপ চূড়ান্ত ভাবে অবগত হওয়া এবং উৎকর্ষতার সাথে পুরো উৎকর্ষতা বা পরাকষ্ঠার সাথে একটা বস্তু সৃষ্টি করা। আল্লাহ কোন বস্তু সম্পর্কে খোদা তালার যে জ্ঞান বা অন্তর্দৃষ্টি আর সেই বস্তুকে উৎকর্ষতার সাথে সৃষ্টি করা, এটি হলো আল্লাহ তালার হেকমত। কোন ত্রুটি তাতে থাকতে না দেয়া। আর মানুষের হেকমতের অধিকারী হওয়ার অর্থ হলো আল্লাহ তালা যে সমস্ত বস্তু সৃষ্টি করেছেন সেগুলোর সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করা এবং লাভবান হওয়া। আল্লাহর সৃষ্ট বস্তুর ব্যাপারে অন্তর্দৃষ্টি অর্জন করা, জাগতিক জ্ঞান অর্জনেরও এতে উৎসাহ রয়েছে, এটি নিষেধ নয়। কিন্তু এবং কোরআন করিম জাগতিক জ্ঞান অর্জনের দিকে দৃষ্টি আকর্ষণ করেছে, কিন্তু তাকওয়াকে ভুলে গিয়ে পার্থিব জ্ঞানকে সবকিছু মনে করা, ধর্মকে সম্পূর্ণভাবে জলাঞ্জলি দেয়া, এটি ঠিক নয়, এটিকে নিরুৎসাহিত করা হয়েছে। আল্লাহর জন্য হাকিম শব্দ ব্যবহার হয়, তো আল্লাহর জন্য যখন ব্যবহার হয় সেক্ষেত্রে এর অর্থ ভিন্ন, মানুষের এবং আল্লাহর জন্য ব্যবহৃত হাকিম শব্দের অর্থ এক নয়। আর এই কথা সমর্থনে আয়াতুল চালাইসাল্লাবে হাকামুল হাকিমিন, আল্লাহ সবচেয়ে বড় হাকিম বা সবচেয়ে বড় হেকমত এবং প্রজ্ঞার অধিকারী, মানুষ সে পর্যায়ে পৌঁছতে পারে না। খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন জায়গায় অভিধানের বরাতে হেকমত এবং হাকিম শব্দের বিভিন্ন অর্থ বর্ণনা করেছেন। হাকিম শব্দের একটি অর্থ হল আলেম, একটি অর্থ হল প্রজ্ঞাবান সাহেবুল হিকমা, একটা অর্থ হল সকল কাজকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে করা, যার কাজকে কেউ কখনো কোনোভাবে নষ্ট করতে পারে না। আর হিকমতের অর্থ হল আদল, জ্ঞান, সহনশীলতা এবং বুদ্ধিমত্তা। আরেকটি অর্থ হল প্রত্যেক কাজা মগদা থেকে মানুষকে বিরত রাখে, প্রত্যেক কাজ যা সত্যসম্মত। অনেকের মতে এর অর্থ হল ওয়াদুস সাইফি মাহাল্লিহি, প্রত্যেক কাজকে প্রত্যেক বস্তুকে যথাযথভাবে ব্যবহার করা, যথাস্থানে রাখা, কাজকে যথাযথভাবে করার একটি অর্থ হল সওয়াবুল আমরে ওয়াসিদাদুহু, কথার বস্তুনিষ্ঠতা এবং তার মগজ বা প্রাণ। হুকুমের অর্থ হল সংশোধনের খাতিরে কাউকে কোনো কাজ থেকে বিরত রাখা, সে কারণেই কোন প্রাণীর লাগামকে বলা হয় হাকামা। রুহুল মানিতে তাফসীরের বইতে আছে এই আয়াতের ব্যাখ্যায় যে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আল্লামা মাহমুদ আলুসি এর তাফসীর করতে গিয়ে লেখেন যে এখানে ফেরেশতা জ্ঞানকে সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার সাথে সম্পর্কযুক্ত করেছেন। এরপর আল্লাহ তাআলার যে হাকিম বৈশিষ্ট্য আছে সেটিকে তারা স্বীকার করেছেন, কেননা তারা বুঝতে পেরেছিল। আর আল হাকিমের একটা অর্থ হল বাধা দেয়া, আল হেকমা শব্দের অর্থ হল বাধা দেয়া, আর এই জন্যই প্রাণীর লাগামকে বলা হয় হাকামা, জ্ঞানকেও হেকমত বলা হয়, কেননা এটি এই কাজে কোন বিকৃতির পথে বাধা হয়ে দাঁড়ায়। হাকিমের অর্থ হল দুল হেকমা, অর্থাৎ প্রজ্ঞাবান, অনেকে হাকিমের অর্থ করেছেন সেই সত্তা যিনি সৃষ্টিকে সুন্দরভাবে যথাযথভাবে সৃষ্টি করেন। হযরত মুসলিহ মওদ এর যে তাফসীর করেছেন তার সংক্ষেপে বর্ণনা করছি। এটিকে বোঝার জন্য পূর্বের আয়াতকেও দেখতে হবে। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, এই আয়াতের পূর্বের আয়াত হলো ওয়া ক্বালা রাব্বুকা লিল মালায়িকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফীহা মা ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা স্মরণ করো যখন তোমার প্রভু ফেরেশতাকে বলেছিল যে নিশ্চয় আমি পৃথিবীতে খলিফা নিযুক্ত করতে যাচ্ছি, তারা বলল যে তুমি কি তাতে এমন সৃষ্টি আনতে যাচ্ছে যারা বিশৃঙ্খলাভাবে রক্ত ঝরাবে, আর আমরা তোমার পবিত্রতার সাথে তোমার প্রশংসা বর্ণনা করি। তিনি বললেন যে আমি সবকিছু জানি যা তোমরা জানো না। এরপরের আয়াতে আছে যে আল্লামা আদম আল আসমা কুল্লাহা ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ وَقَالَ أَنْبِئُونِي بِأَسْمَاءِ هَؤُلَاءِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ। সে তিনি আদমকে সকল নাম শিখিয়েছেন এবং সৃষ্টিকে ফেরেশতার সামনে উপস্থাপন করেছেন এবং বলেন আমাকে এগুলোর নাম বলো যদি তোমরা সত্যবাদী হও। তখন ফেরেশতারা বলল কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তারা বলল যে তুমি পবিত্র, আমরা কোন বিষয়ের জ্ঞান রাখি না, শুধু সেই বিষয়ের ভিতরে তুমি আমাদেরকে জ্ঞান দাও, নিশ্চয় তুমি স্থায়ী জ্ঞানের অধিকারী এবং প্রজ্ঞাবান। হাকিম শব্দের আবিধানিক অর্থ আমরা দেখেছি, এর অর্থ হল প্রজ্ঞাবান এবং সকল কাজকে যে সুন্দরভাবে করে, যে কাজে কাউকে কেউ বিকৃত করতে পারে না। একটি অর্থ হল কথার রহস্য এবং কথার বাস্তবতা এবং মগজ আর প্রাণ পর্যন্ত পৌঁছা, এই সকল অর্থ আক্রব করেছে এই আয়াত এবং যে পূর্বের আয়াত যা আমি পড়ে শুনিয়েছি। এগুলো থেকে বোঝা যায়, অনুবাদ আমরা শুনেছি, আমরা এগুলো থেকে বুঝতে পারি যে বিষয়টা কি আসলে ফেরেশতারা বলেছিল যে আমাদেরকে তুমি যতটা শিখিয়েছ শুধু ততটাই আমরা জানি। প্রথমে বলেছেন আদমকে কেন সৃষ্টি করছিল, ফসাদ করবে। আল্লাহ তাআলা যখন সবকিছু সামনে রেখেছেন তাদের উত্তর ছিল যে তুমি যতটা শিখিয়েছ আমরা শুধু ততটাই জানি, আমরা সে কথা অবশ্যই আয়ত্ত করতে পারবো না, জানি না যা তুমি জানো, কেননা তুমি আলিম এবং হাকিম, অর্থাৎ তুমি অনেক জ্ঞানের অধিকারী এবং প্রজ্ঞাবান। আমরা শুধু বাহ্যিক বিষয়কে সামনে রেখে বলেছি যে আদমের কারণে খুনাখুনি এবং ফ্যাসাদ হবে, বিশৃঙ্খলা হবে, নৈরাজ্য সৃষ্টি হবে। ফেরেশতারা নিজেদের জ্ঞান অনুসারে যে কথা বলেছিল সেটি ভুল ছিল না। আজকে দেখুন পৃথিবীতে ফ্যাসাদ এবং বিশৃঙ্খলা নৈরাজ্য ক্রমশ বাড়ছে, পৃথিবী ভরে গেছে এতে। এর অর্থ এটিও নয় নাউজুবিল্লাহ যে ফেরেশতার জ্ঞান আল্লাহর তুলনায় বেশি ছিল, বরং আল্লাহ তাআলা ফেরেশতাকে এই কথা বলেছেন যে আমি খলিফা নিযুক্ত করতে যাচ্ছি, তারা ফ্যাসাদ বা বিশৃঙ্খলার কারণ হবে না। আর ফেরেশতারা বুঝতে পেরেছে যে তাৎক্ষণিকভাবে ফেরেশতা বুঝতে পেরেছে, তারা বলে হে আল্লাহ তুমি আলিম এবং হাকিম, আমরা এখন বুঝতে পেরেছি যে আদম সন্তান খুনাখুনি করবে, যে ফ্যাসাদ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তার জন্য আদম দায়ী হবে না, বরং এর কারণ হবে বাহিরের লোকদের শত্রুতা এবং আদমের মান্যকারীদের অভ্যন্তরীণ দুর্বলতা, তারাই এর কারণ হবে, যারা অভ্যন্তরীণ ভাবে দুর্বল। তো আল্লাহ তাআলার খলিফা নেকি নেক কর্ম এবং পূর্ণ কর্মের শিক্ষা দিয়েছেন, কিন্তু বাহিরের শত্রুরা ফ্যাসাদ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেছে যে নবী কি বলছে, আর অভ্যন্তরীণ ভাবে যারা মানিয়েছে তারাও শিক্ষার উপর আমল করেনি, যার ফলে ফ্যাসাদ নৈরাজ্য বিশৃঙ্খলা বেড়েছে, সকল নবীর উম্মতদেরকে এমন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সুতরাং আল্লাহ তাআলা ফেরেশতাকে এই কথা বলেছেন ফেরেশতা এই কথাকে বুঝতে পেরেছে যে আদমের খেলাফতের কারণে খুনাখুনি এবং ফাসাদ বা বিশৃঙ্খলা হতে পারে, কিন্তু এমন মানুষও সৃষ্টি হবে যারা আল্লাহ তাআলার গুণাবলীর বিকাশস্থল হবে। তো আল্লাহ তাআলা সে অনুসারে আদমকে ঐশী জ্ঞানের শিক্ষা দিয়েছেন, আদমের উপর আমল করে দেখিয়েছেন যে ঐশী গুণাবলীর কামেল বিকাশ, কামেল প্রকাশ এমন সত্তা ছাড়া সম্ভব নয় যার ভিতর ভালো এবং মন্দ কর্ম উভয়টি করার বৈশিষ্ট্য থাকবে। সে এই দুটোর ভিতর যেটিকে ইচ্ছা অবলম্বন করতে পারে, আর যে নেকি এবং পুণ্যের শক্তি আছে সেগুলোকে ঐশী ভালোবাসায় সমৃদ্ধ হয়ে আল্লাহর নৈকট্য লাভের জন্য ব্যবহার করবে। ফেরেশতার ভিতর এই শক্তি নেই, ফেরেশতা শুধু তাই করে যার নির্দেশ তাকে দেয়া হয়। তাই কোন কবি বলেছেন যে ফেরেশতার তুলনায় মানুষ হওয়া উত্তম, কিন্তু এর জন্য পরিশ্রম করতে হয়। তো যেভাবে মুসলিম আসলামের একটা উদ্ধৃতি আমরা দেখেছি যে আল্লাহ শিক্ষাকে বোঝার জন্য নেকি এবং তাকওয়া হলো শর্ত, এটি যদি হয় আল্লাহর গুণাবলী মানুষ নিজের ভিতর সৃষ্টি করতে পারে। আর সবচেয়ে বেশি গুণাবলী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজের ভিতর সৃষ্টি করেছিলেন আর কামেল মানব আখ্যায়িত হয়েছেন। ফেরেশতারা আদমের সৃষ্টি এবং সকল লোকের সৃষ্টির সময় ফেরেশতা এই কথা স্বীকার করেন যে তাদের জ্ঞান সীমিত এবং মানুষের জ্ঞান ফেরেশতার তুলনামূলক দৃষ্টিকোণ থেকে অসীম। তারা স্বীকার করেছেন যে আল্লাহ তাআলা আল আলিম এবং হাকিম। হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু এ সম্পর্কে আরেকটি সূক্ষ্ম কথা বর্ণনা করেছেন। আদমের ঘটনার বিস্তারিত বিবরণের উদ্দেশ্য হল বিশ্ব সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা করা, অর্থাৎ সকল যুগে আল্লাহর এলহাম এই উদ্দেশ্যেই এসে থাকে। যারা নবীদের উপর আপত্তি করে তারা আসলে এই কথার উপর আপত্তি করে যে আল্লাহ তাআলা মানব শেষের উদ্দেশ্যকে কেন বাস্তবায়ন করতে যাচ্ছেন। আজকালকার আপত্তিকারী যারা আছে, মুসলমানদের ভিতর এমন আপত্তিকারী আছে যারা এই আয়াত পড়ে কিন্তু তারা বোঝে না, মনে করে যে আমরা ঠিক বলছি। এই কথা তারা মানতে চায় না বা বুঝতে চায় না যে সকল যুগে নেকি এবং পুণ্যের প্রসারের জন্য আল্লাহ তাআলা তার মনোনীত ব্যক্তিকে প্রেরণ করেন। আর এই যুগে তিনি মুসলিমকে যদি প্রেরণ করেন এতে আপত্তির কি আছে? যারা আপত্তি করে তারা আল্লাহ তাআলার মানব সৃষ্টির যে উদ্দেশ্য আছে পরোক্ষভাবে তার উপর আপত্তি করে। চিন্তাশীলদের জন্য এটি চিন্তা খোরাক আছে। তিনি আরেকটি কথা বলেছেন যে ফেরেশতারা যখন বলল যে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, এর অর্থ শুধু এটি নয় যে তুমি যতটা শিখিয়েছ ততটা জ্ঞানই শুধু আমাদের আছে, বরং গভীর দৃষ্টিকোণ থেকে যদি দেখেন তাহলে অর্থ যা সামনে আসবে তা হলো ফেরেশতারা এই কথা স্বীকার করেছে যে আমাদের জ্ঞান সেভাবে বৃদ্ধি পায় না যেভাবে মানুষের জ্ঞান বৃদ্ধি পায়। আর মানুষ সেই জ্ঞানকে বৃদ্ধিও করতে পারে, আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন। তারপর ফেরেশতারা এই কথা স্বীকার করেছে যে আমাদের ভিতর সেই শক্তি আছে যা তুমি আমাদের ভিতর রেখেছ, আর এই শক্তির সাথে আমরা মানুষের জামে এবং কামেল জ্ঞান পর্যন্ত পৌঁছতে পারে না। ফেরেশতা স্বীকার করছেন যে আমরা বুঝতে পেরেছি যে মানুষের সেটা উদ্দেশ্য আছে আর মানুষের উপর এমন কাজ ন্যস্ত হয়েছে যা আমাদের জন্য করা সম্ভব নয়। যদি কিছু মানুষ দুষ্কৃতি ছড়িয়ে থাকে তাদের দুষ্কৃতির কারণে সৃষ্টির হেকমতকে কোনোভাবে দোষারোপ করা যেতে পারে না। ফেরেশতারা বলছেন যে আমরা আর মানুষ অনেক সময় আল্লাহ তাসবিহ এবং প্রশংসার ক্ষেত্রে ফেরেশতার তুলনায় বহু গুণ এগিয়ে যায়। শেখ ইসমাইল হাকি লেখেন যে আল হেকমা সেই প্রকৃত তত্ত্বজ্ঞান ও শরীয়তের শিক্ষা যার মাধ্যমে নফস বা আত্মা উৎকর্ষতা লাভ করে হাকিম হেকমত এবং প্রজ্ঞার অধীনে কাজ করেন। ভালো উন্নত বস্তুর অন্তর্দৃষ্টি সুমন জ্ঞানের মাধ্যমে অর্জন করাকে একমত বলে। আর সমস্ত সকল বস্তুর ভিতর সবচেয়ে উত্তম বস্তু উত্তম বিষয় হল আল্লাহ সত্তা। তিনি ব্যতীত অন্য কেউ তার নিজ সত্তার যে গভীরতা আছে তাকে পেতে পারে না বা অনুধাবন করতে পারে না। সুতরাং আল্লাহ তাআলা হেক হাকিম, কেননা তিনি সবচেয়ে উন্নত জ্ঞানের মাধ্যমে সবচেয়ে সম্মান বস্তুর জ্ঞান রাখেন। আর সম্মান জ্ঞান সে স্থায়ী জ্ঞান যার পতনের কথা ভাবাই যায় না। আর সেই জ্ঞান যে বস্তু সম্পর্কে সেই জ্ঞানের ভিতর কোন প্রকারের সন্দেহের অবকাশ নেই। সেই জ্ঞানের কোন দিক এর সাথে সন্দেহের কোন সম্পর্ক নেই। আর এই জ্ঞান শুধু আল্লাহ তাআলারই রয়েছে। হ্যাঁ, অনেক সময় এমন ব্যক্তিকেও হাকিম বলা হয় যে ব্যক্তি কোন বস্তু সৃষ্টির সূক্ষ্মাতি সূক্ষ্ম জ্ঞান অর্জন করে এবং বস্তুকে খুব সুন্দরভাবে প্রস্তুত করে। আর এই অর্থেও কামেল জ্ঞান আল্লাহরই রয়েছে, কেননা তিনি চূড়ান্ত হাকিম, অ্যাবসলিউট হাকিম। যে ব্যক্তি কোন বস্তুর সৃষ্টির জ্ঞান রাখে কিন্তু আল্লাহ তাআলাকে জানে না, সে হাকিম আখ্যায়িত হওয়ার যোগ্য নয়, কেননা সে মহান ও উন্নত বস্তু অর্থাৎ আল্লাহ তাআলা, সে আল্লাহর তার কোন অন্তর্দৃষ্টি নেই, আল্লাহ সম্পর্কে সে কিছুই জানে না। যেভাবে মুসলিম ইসলাম বলেন যে দুনিয়াতে অন্য অনেক উন্নতি অনেকেই করেছে কিন্তু আল্লাহর দিকে যাওয়ার রাস্তা তাদের বন্ধ। এই অর্থে তারা হেকমত শূন্য। জাগতিক উন্নতি সত্ত্বেও এই সংজ্ঞার দৃষ্টি থেকে, তাদের দৃষ্টিকোণ থেকে তাদেরকে হাকিম বলা যায় না। হেকমত জ্ঞানের সকল শাখার ভিতর সবচেয়ে সম্পাদিত শাখা। কোন বস্তুর পদমর্যাদা, বস্তুর যে জ্ঞান অর্জন করা হয় অর্থাৎ যে বস্তুর জ্ঞান অর্জন করা হচ্ছে, যে সেই জ্ঞান অনুসারে বস্তুর প্রকৃত মর্যাদা মানুষের হৃদয়ে গ্রথিত হয় বা স্থান পায়। কোন বস্তুর শান বা মহিমা বা পদমর্যাদা যেমন জ্ঞান অর্জন করা হয় সে অনুসারে মানুষ অনুধাবন করে। আর আল্লাহর তুলনায় যে ব্যক্তি আল্লাহ তাআলার জ্ঞান অর্জন করে সে ব্যক্তি হাকিম। অন্যান্য প্রথাগত জাগতিক জ্ঞানের ক্ষেত্রে সে দুর্বল হলেও, তার ভাষা যদি খুব জোরালো নাও হয়, তার বক্তৃতা বাহ্যত খুব জোরালো না হলেও, অবশ্য বান্দার প্রজ্ঞার আল্লাহর প্রজ্ঞার তুলনা এমনই। যেভাবে বান্দা আল্লাহ সম্পর্কে তার নিজের জ্ঞান যতটা, তার বান্দার আল্লাহর সম্পর্কে জ্ঞানের যেমন তুলনা তেমনই। কিন্তু আল্লাহর নিঃসত্তা সম্পর্কে তার যে প্রজ্ঞা তা অতি ব্যাপক। আল্লাহর নিঃসত্তার যে জ্ঞান রয়েছে তার নিজের বান্দা অবশ্যই ততটা জ্ঞান অর্জন করতে পারবে না। খোদা তালার আল্লাহর সত্তা সম্পর্কে বান্দা যতটা জ্ঞান অর্জন করতে পারে তার সাথে আল্লাহর নিঃসত্তার সম্পর্কে আল্লাহর যে জ্ঞান আছে, দুইয়ের মাঝে যে পার্থক্য ততটাই মানুষ এবং বান্দার প্রজ্ঞার ভিতর পার্থক্য। কিন্তু বান্দার অর্জিত হেকমত প্রজ্ঞার সাথে আল্লাহর নিজের প্রজ্ঞার কোন দূরত্ব অনেক বেশি, কিন্তু তার সত্ত্বেও বান্দার এই প্রজ্ঞা আল্লাহ সম্পর্কে প্রকাশ্যে অর্জন করতে সবচেয়ে সূক্ষ্ম সবচেয়ে মূল্যবান প্রজ্ঞা। আর যাকে এই প্রজ্ঞা দেয়া হয় তাকে প্রভূত কল্যাণের ভাগী করা হয়েছে। আর নসিহত শুধু বুদ্ধিমানেরাই অর্জন করে। এটি একটি আয়াতের ব্যাখ্যা। তিনি আরো বলছেন যে যে খোদার মারেফাত অর্জন করে তার কথা অন্য সবার কথা তুলনায় ভিন্ন হয়, কেন এমন ব্যক্তি বিষয়ের সূক্ষ্ম অংশে খুব কমই যায়, তার কথা কম্প্রিহেন্সিভ হয়ে থাকে। সে জাগতিক বিষয়ের দিকে ঝোঁকার পরিবর্তে সে সমস্ত বিষয়ের দিকে ঝুঁকে যা পরকালে কল্যাণকর, আর তার সমস্ত কথা আল্লাহর প্রজ্ঞার অধীনে মানুষের দৃষ্টিতে সবচেয়ে স্পষ্ট হয়। প্রায় সময় মানুষ তার কথার জন্য হিকমত শব্দ ব্যবহার করে, আর এ ধরনের কথা যারা বলে তার কথার জন্য হাকিম, তার জন্য হাকিম শব্দ ব্যবহার হয়। এটি এমনই বিষয় যেভাবে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র উক্তি রয়েছে যে রাসুল হিকমতে মাখাফাতুল্লাহ, খোদা তাআলার ভয়ই আসল হিকমত বা প্রজ্ঞা, তাকওয়াই সত্যিকারের হিকমত এবং প্রজ্ঞা। হযরত ইবনে আব্বাসের দৃষ্টিতে প্রজ্ঞাবান সেই সত্তা যিনি অপরাধীদের ধৃত করতে গিয়ে শাস্তি দিতে গিয়ে প্রজ্ঞা বা হিকমতের বা বুদ্ধিমত্তার যে দাবি আছে সেগুলোকে জলাঞ্জলি দেন না। তিনি ব্যাখ্যা করছেন, এই আয়াতের ব্যাখ্যা করছেন, ফাইন দালাল তো মিন বাদে মা জাআতকুম বাইয়িনাতু ওয়া'লামু আন্নাল্লাহ আজিজুন হাকিম। আজিজ সেই সত্তা যিনি তার ইচ্ছার উপর পুরো নিয়ন্ত্রণ রাখেন, তার অপরাধীদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার পথে কেউ বাদ সাধতে পারে না তার পথে, কিন্তু হিকমত তিনি হাকিমও, শাস্তি দেওয়ার সময় তিনি প্রজ্ঞার দাবিকে উপেক্ষা করেন না বা বুদ্ধিমত্তার বিরোধী কাজ করেন না। ওয়াইল কালা ইব্রাহিম ও রাব্বি আরেনি কাইফা তুহিল মাউতা, পুরো আয়াত হলো ওয়াইল কালা ইব্রাহিম রাব্বি আরেনি কাইফা তুহিল মাউতা কালা ওয়ালাম তুমিন কালা বালা ওয়ালাকিন লাইয়াতমাইন্না কলবি কালা ফাখুজ আরবাতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইক ثُمَّ جَعَلْ عَلَى كُلِّ جَبَلٍ مِنْهُنَّ جُزْءًا ثُمَّ دَعُهُنَّ يَأْتِينَكَ سَعْيًا وَاعْلَمْ أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ। এবং এই কথা কখনো ভেবেছ কি, যখন ইব্রাহিম বলেছিল যে আমার প্রভু তুমি আমাকে দেখাও কি রূপে তুমি মৃতকে জীবিত করে, তিনি বললেন তুমি কি ইমান আনোনি, সে বলল কেন নয়, অবশ্যই ইমান আনেছি, কিন্তু এই জন্য জিজ্ঞেস করছি যেন আমার হৃদয় প্রশান্ত হয়। তিনি বললেন যে তুমি চারটি পাখি ধরো এবং সেগুলোকে পোষ মানাও, এরপর তুমি তাদের মধ্য থেকে এক অংশ এক পাহাড়ের উপর রেখে দাও, তারপর তাদেরকে ডাকো, তারা তোমার নিকট ছুটে আসবে এবং জেনে রাখো নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী অতীব প্রজ্ঞাময়। ইবনে আব্বাস বলেন যে এখানে হাকিম, শুধু হাকিম শব্দের অর্থ তিনি উল্লেখ করছেন, নিজের সকল কাজ কামেল হিকমত এবং প্রজ্ঞার অধীনে করেন, তার কাজ সাধারণ নিয়মের অধীনে হয় না, কেননা তিনি অসাধারণ নিদর্শন দেখাতে পারেন, তার সকল কাজের ভিতর অসাধারণ হিকমত এবং প্রজ্ঞা আর কারণ রয়েছে, আল্লাহ তাআলা নিদর্শন দেখাতে পারেন, এমন অদ্ভুত নিদর্শন দেখান যে বান্দা বুঝতেও পারে না এর পেছনে কি হিকমত এবং প্রজ্ঞা রয়েছে। এই আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে নিদর্শন চেয়েছেন, যার কথা এই আয়াতে উল্লেখ করা হয়েছে। আল্লাহর উত্তর ছিল, আল্লাহর যে উত্তর তা আমি আপনাদের কে শুনিয়েছি। বিভিন্ন মুফাসসির এটিকে আক্ষরিক অর্থে বা বাহ্যিক অর্থে নিয়ে থাকে এবং অদ্ভুত অদ্ভুত তারা তাফসির করেছেন। হযরত মুসলিহ মওদ রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের তাফসির করেছেন, সংক্ষিপ্ত ভাবে তা উল্লেখ করছি যা এই আয়াতের আসল অর্থের উপর আলোকপাত করে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই দোয়া করেছেন যে মৃতকে জীবিত করার যে দায়িত্ব আমার উপর ন্যস্ত হয়েছে তা কিভাবে সম্ভব হবে, আধ্যাত্মিকভাবে যারা মৃত তাদের কিভাবে জীবিত করা সম্ভব হবে, হে আল্লাহ তুমি আমাকে দেখাও আমার জাতির ভিতর জীবন কিভাবে সৃষ্টি হবে, আমি যখন বয়স্ক যেখানে কাজও শেষ অনন্ত, এই কাজ কিভাবে হবে? আল্লাহ তাআলা বলেন, চারটি পাখি নিয়ে সেগুলোকে পোষ মানাও, পাহাড়ে রেখে দাও, ডাক দাও, তোমার কাছে ছুটে আসবে। এর ব্যাখ্যায় এর অর্থ হলো তোমার সন্তান সন্ততির তরবিয়ত করো, তোমার ডাকে তারা সাড়া দেবে এবং ধর্মকে পুনর্জীবিত করার কাজ করবে। এই আধ্যাত্মিক পাখি হযরত ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং হযরত ইউসুফ দুজনের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি শিক্ষা তরবিয়ত করেছেন এবং দুজনের পরোক্ষভাবে পাহাড়ে রাখার অর্থ হলো সুউচ্চ পদমর্যাদা সম্পন্ন হবে তারা। চারটি পাখি পাহাড়ে পৃথক পৃথক ভাবে রাখার আরো অর্থ আছে। একটি অর্থ হল ধর্মের পুনর্জীবন লাভ তার আওলাদের মাধ্যমে চারটি ভিন্ন ভিন্ন সময়ে হবে। প্রথমে হযরত ইব্রাহিমের ব্যবহৃত পর হয়েছে, আর একই সাথে হযরত ইব্রাহিম সাহেব এই দোয়া করেছিলেন যে হে আল্লাহ, আমার আওলাদ বা প্রজন্ম সম্পর্কে নিদর্শন দেখতে চাই, অর্থাৎ পরে আমার যে আওলাদ সামনে হবে তাদের ভিতরে যেন নিদর্শন দেখা যায়, তারা যেন মৃতদের জীবিত করার বৈশিষ্ট্য রাখে। আল্লাহ তাআলা তাকে বলেন, জাতি চারবার মরবে তোমার এবং তাদেরকে আমি চারবার জীবিত করব। হযরত মুসার যুগে প্রথমে আওয়াজ উত্তোলিত হয়, আর সেটি হযরত ইব্রাহিমের আওয়াজ ছিল, তারপর হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আওয়াজ উত্তোলিত হয়েছে, তারপর হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আওয়াজ উত্তোলিত হয়েছে, আর এখন এই যুগে চতুর্থবার সে আওয়াজ হযরত মসীহ মওউদের মাধ্যমে প্রতিধ্বনিত হচ্ছে। সুতরাং প্রথম পাখি হল মুসাই উম্মত, দ্বিতীয় পাখি হযরত ঈসার, দ্বিতীয় পাখি হযরত ঈসার অনুসারী ঈসার যুগ, আর তৃতীয় পাখি হল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জালালি বহির্বিকাশ, আর চতুর্থ পাখি তার জামালি বিকাশ হয়েছে, যা জামাতে আহমদিয়া হলো সেই জামালি বিকাশ, এবং এটি এর মাধ্যমে ইব্রাহিমের হৃদয় প্রশান্ত হয়েছে তার যুগ এবং সুদূর ভবিষ্যতে তার আওলাদের যে অবস্থা হবে আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন, এটি খোদা তাআলার আজিজ এবং হাকিম হওয়ার বহির প্রকাশ। আর এই পাখি জীবিত হওয়া আহমদ হিসেবে আমাদের উপর একটা দায়িত্ব অর্পিত হয়, রসুল্লাহর ভবিষ্যৎবাণী অনুসারে যে মৃতদের জীবিত হওয়ার কথা ছিল তারা চিরকাল জীবিত থাকবে, সে কারণে আল্লাহর হেকমত এবং প্রজ্ঞাপূর্ণ শিক্ষা যা তাকওয়ার মাধ্যমে অর্জিত হয় তার সাথে চিমটে থাকা আবশ্যক, যেন জামাতের প্রতিটি সদস্য মৃতকে জীবিত করার দৃষ্টান্ত দেখাতে পারে এবং দেখতেও পারে। আসলে আমরা যতদিন তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থাকবো এই দৃশ্য দৃষ্টান্ত আমরা দেখতে থাকব ইনশাআল্লাহ। তারপর হযরত ইবনে আব্বাস একটি দৃষ্টান্ত দিতে গিয়ে বলেন, আফা গায়রাল্লাহি আবগি হাকামান, সূরা আনআমের 115 নম্বর আয়াত। হাকাম অর্থের দিক থেকে হাকেম থেকে ব্যাপক অর্থ রাখে। হাকাম সেই বিচারককে বলা হয় যার সমকক্ষ কেউ নেই, যাকে এই কাজের জন্য বিশেষভাবে বিশেষত্ব প্রদান করা হয়। সে কারণে হাকাম যে বৈশিষ্ট্য সে শুধু আদালের জন্য ব্যবহার হয় বা তার জন্য ব্যবহার হয় যে বারবার সিদ্ধান্ত করার সুযোগ পায়, বারবার মীমাংসার সুযোগ যাকে দেওয়া হয় তার জন্য হাকাম শব্দ ব্যবহার হয়। এই আয়াতে বলা হয়েছে যে আল্লাহ তাআলা যিনি আমার হাকাম, অন্য কাউকে আমি কিভাবে হাকাম হিসাবে অবলম্বন করতে পারি, অন্য কারো কাছে সিদ্ধান্তের জন্য কেন যাব বা সিদ্ধান্ত করার জন্য অন্য মানুষকে বিচার করার জন্য মানুষকে কেন ডাকবো, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যেখানে আল্লাহ তাআলাই সিদ্ধান্ত করেছেন আর তিনি সর্বোত্তম সিদ্ধান্তকারী। জামাতের বিরোধীরা ধর্মের বিরোধীরা যতই হইচই করুক না কেন, যাতে বলুক না কেন যে আমরা সিদ্ধান্ত করি, আমরা ফয়সলা করি, আমাদের এবং মোমেনের উত্তর তাদের জন্য এটি অর্থাৎ আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কোন মীমাংসাকারী সন্ধান করব, আমার তো অন্য কারো প্রয়োজন নেই, আমি এই বিশ্বাসে সমৃদ্ধ আর এই বিশ্বাস উপর প্রতিষ্ঠিত যে আল্লাহ তাআলা যিনি হাকিম এবং হাকাম তিনি এমন প্রজ্ঞাপূর্ণ শিক্ষার দিকে আমাকে প্রদর্শন করেছেন, এমন চূড়ান্ত নিদর্শন প্রদর্শন করেছেন যে আমার এখন অন্য কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই। নাম সর্বস্ব যেমন আলেমী হোক না কেন, যত যে ব্যক্তির শিক্ষায় নিয়ে আসো যে আমার বিরোধী, যদি খোদা তালার সিদ্ধান্ত আমার সাথে হয় তাহলে কোনো পরোয়া নেই, খোদা তালা আমার পক্ষে থাকলে আমি পরোয়া করি না, যতই হয়েছে করো না কেন। তোমাদের জাগতিক যারা ইহ জাগতিক বিচারক আছে মানুষের কাছে ধর্ণা দেয়, কোন আদালত বা কোন সংসদ যখন রায় দেয় তখন যারা তখন রায় দিতে গিয়ে যারা হইচই করে তাদেরকে গুরুত্ব দেয় বা দুষ্কৃতকারীদেরকে প্রাধান্য দেয়, কিন্তু আমার খোদা যিনি গালিব, যিনি পরাক্রমশালী প্রবল এবং প্রজ্ঞাবান, তিনি যখন সিদ্ধান্ত করেন সে সিদ্ধান্ত আমাদের ইহ এবং পরকালকে সুন্দর সুসজ্জিত করার জন্য কারণ হয়। সুতরাং আল্লাহ ছাড়া অন্য কোন বিচারককে আমরা গুরুত্ব দেয় না। আজকে আমরা আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে হযরত মসীহ আলাইহিস সালামকে মান্য করি, আজকে আমরা কোরআনি ভবিষ্যৎবাণী অনুসারে কোরআনের ভবিষ্যৎবাণীকে পুরা হতে দেখে বিশ্বাসের উপর আমরা প্রতিষ্ঠিত হচ্ছি যে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম সেই মসীহ এবং মাহদী যার আশার ভবিষ্যৎবাণী ছিল এবং আল্লাহ তাআলার কিতাব হযরত ঈসা আলাইহিস সালামকে মৃত আখ্যা দিয়ে আগত মসীহর আশার কথা ঘোষণা করছে। আল্লাহ তাআলার কিতাব হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্য থেকে মসীহ ও মাহদীর আগমনের কথা ঘোষণা করছে। আদালত বা সরকার বা সংসদের কি গুরুত্ব, আমরা তাদের সিদ্ধান্তের কোনো গুরুত্ব দেই না, আর আল্লাহর সিদ্ধান্তকে যিনি আল্লাহ যিনি আহকামুল হাকিমিন সর্বশ্রেষ্ঠ বিচারক সেটিকে সেই সংসদ রদ করেছে। সুতরাং আজিজ এবং হাকিম খোদা যে সিদ্ধান্ত দিয়েছেন সেটিকে যারা রদ করে তারাই প্রত্যাখ্যাত হবে। যারা আমাদের সম্পর্কে বলে যে এদেরকে রদ করো এদেরকে প্রত্যাখ্যান করো তারা প্রত্যাখ্যাত হবে। আমরা ইনশাআল্লাহ সব সময় সফলতার বিভিন্ন মাইল ফলক অতিক্রম করব, তাই পাকিস্তানের সংসদ হোক বা কোন অন্য যে কোনো দেশের সংসদ হোক তাদের সিদ্ধান্তের প্রতি আমরা ভ্রুক্ষেপ করি না, কেননা তাদের সিদ্ধান্ত তাদের ফতোয়া ফয়সলা তাকওয়া শূন্য এবং অজ্ঞতার স্তূপ, এছাড়া আর কিছু নয়, অজ্ঞতার পুটলি তাদের সিদ্ধান্ত। আজকে যদি কোন বিচারক সিদ্ধান্ত করতে হয় রায় দিতে হয় দেখ চিরস্থায়ী সিদ্ধান্তকারী এবং বিচারক হলেন আল্লাহ তাআলা, তিনি সবচেয়ে ন্যায় বিচারক, তার সিদ্ধান্ত অনুসারে আমরা সেই ধর্মের উপর প্রতিষ্ঠিত যে ধর্ম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছিলেন, ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত আমরা তার উপর প্রতিষ্ঠিত থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থেকে সে হাকিম এবং প্রজ্ঞাবান খোদার হাকিম বৈশিষ্ট্যকে অবলম্বনের তৌফিক দিন, যারা আমরা যেন সবসময় আল্লাহর নির্দেশের উপর প্রতিষ্ঠিত থেকে তাকওয়ার উপর চলতে পারে। কথা প্রসঙ্গে বলতে চাই যে আজকাল এমটিএ তে একটা অনুষ্ঠান উপস্থাপিত হচ্ছে, মৌলানা দোস্ত মাহমুদ সাহেব সেই অনুষ্ঠানে মেহমান চৌহদ্দের ঘটনা সম্পর্কে মাশাআল্লাহ খুব সুন্দর ভাবে বাস্তব চিত্র তুলে ধরছেন, স্পষ্ট ভাবে তাদের স্বরূপ তুলে ধরছেন বিরুদ্ধবাদীদের। বিরুদ্ধবাদীদের কাছে তখন এর কোনো উত্তর ছিল না যখন খলিফাতুল মাসীহ সংসদে নিজে উপস্থিত হয়েছিলেন, আজও তাদের বিরুদ্ধবাদীদের কাছে উত্তর নেই, আর কখনো এদের জন্য উত্তর দেওয়া সম্ভব নয়। এর ইনশাআল্লাহ তাআলা আহমদিয়াতি সবসময় সঠিক পথের অনুসরণ করছে এবং আল্লাহর গুণাবলীকে দুনিয়ার সামনে আহমদিয়াতি উপস্থাপন করছে এবং আহমদিয়াতির এটি দায়িত্ব। গুণাবলী অবলম্বন এবং ধারণ করে পৃথিবীর সামনে তা তুলে ধরা।
আলহামদুলিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا هادي له من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ